বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজীরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 7 আগস্ট, 23 শ্রাবণ এবং ফার্সি 16 মরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় persetoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান, দৃষ্টিপাতে রয়েছে ইরান বিষয়ে আমেরিকার প্রধান দুই দলের অবস্থান এবং বাংলাদেশে করোনার সঙ্গে ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনের কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে মোকাবেলার সফল মডেল হল হিজবুল্লাহ, শেখ নাইম কাসেমের সঙ্গে বৈঠকে বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট। বিদেশি সেনাদের পারস্য উপসাগরীয় অঞ্চলে কোনো ঠাঁই নেই বলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। বাংলাদেশ সরকার চাইলে আমরাও করোনা ভ্যাকসিন তৈরি করতে পারি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ঘোষণা। এবং ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে, বিজেপি সরকারের পতনের মধ্য দিয়ে এর শেষ হবে, তৃণমূল সাধারণ সম্পাদকের মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ও তাকফিরি সন্ত্রাসীদেরকে মোকাবেলার ক্ষেত্রে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে অন্য দেশগুলোর জন্য কার্যকর ও সফল মডেল। এই সংগঠন গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের কার্যকারিতা সফলভাবে প্রমাণ করেছে। গতকাল ইরানের রাজধানী তেহরানে হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার তেহরান পৌঁছান শেখ নাইম কাসেম। ইরানি প্রেসিডেন্ট বলেন শত্রুদের মোকাবেলার ক্ষেত্রে বিভিন্ন দেশের জনগণের হৃদয়ে আশা জাগিয়েছে হিজবুল্লাহ, এজন্য প্রতিরোধের এই মডেল যাতে ছড়িয়ে না পড়ে তা ঠেকানোর জন্য সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করছে শত্রুরা। এর অংশ হিসেবে প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থনদাতা অনেক গণমাধ্যম বন্ধ করা হয়েছে। গত জুন মাসে মার্কিন বিচার মন্ত্রণালয় ইরানের ইসলামী রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়নের 33টি ওয়েবসাইট এবং ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লার 3টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসিম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে তার সংগঠন চুপ করে বসে থাকতে পারে না। লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে গতকাল শেখ নাইম কাসিম একথা বলেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা গতকাল অধিকৃত সেবা ফার্মে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তাকে উপযুক্ত জবাব বলে মন্তব্য করেন হিজবুল্লাহর উপমহাসচিব। তিনি বলেন, দখলদার ইসরায়েলকে অবশ্যই বুঝতে হবে যে লেবানন তাদের বসতি স্থাপনের বা পরীক্ষা নিরীক্ষা চালানোর উন্মুক্ত কোনো ক্ষেত্র নয় এবং তারা তাদের মনে যে ধরনের পরিকল্পনা পোষণ করে তা বাস্তবায়নের কোনো জায়গাও নয়। শেখ নাইম কাসিম আরও বলেন, লেবাননের উপর যে কোনো হামলার যথোপযুক্ত জবাব দেওয়ার ব্যাপারে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই কারণেই আগ্রাসী শত্রুদেরকে রকেট দিয়ে জবাব দিয়েছে। এদিকে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন কাতাইব হিজবুল্লাহ এবং আন-নুজাবা লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। সংগঠন দুটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে তারা লেবাননের হিজবুল্লাহকে সম্পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বৃহত্তর ফ্রন্ট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদার শাবির শরিক দল হল কাতাইব হিজবুল্লাহ ও আন-নুজাবা। গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তাতে অভিনন্দন জানিয়ে সন্তোষ প্রকাশ করে কাতাইব হিজবুল্লাহ ও আন-নুজাবা। তারা লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে অভিনন্দন জানিয়েছে। কাতাইব হিজবুল্লাহ বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছেন যে তারা ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হঠকারিতার জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে এবং কৌশলগতভাবে এই অঞ্চলে বিদেশি বাহিনীকে কোনোভাবেই স্বাগত জানানো হবে না। তিনি বলেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর সমস্ত পানিসীমা একদম নিরাপদ এবং এই নিরাপত্তা ও ইরানের স্বার্থ ধরে রাখার জন্য আমরা সবসময় প্রস্তুত। তিনি জানান, কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে প্রতিটি জাহাজের প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার বিষয়টি ইরান সবসময় পর্যবেক্ষণে রেখেছে। শত্রুরাও জানে তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইরানের পানিসীমার সামান্যতম লঙ্ঘন ঘটলে তারা কঠোর জবাব পাবে। কমান্ডার আলী রেজা আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলো এই অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত এবং এই নিরাপত্তা রক্ষার জন্য বিদেশি কোনো সামরিক বাহিনীর প্রয়োজন নেই। পারস্য উপসাগর হচ্ছে আমাদের মাতৃভূমি, বাইরের শক্তির জায়গা নয়। তিনি জোর দিয়ে বলেন, পারস্য উপসাগরে ইরানের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আমরা শক্তভাবে দাঁড়িয়েছি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সেভাবেই থাকব। বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান সব সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, তার সরকারের আমলে দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তেহরান সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে গতকাল এক বৈঠকে তিনি এই প্রত্যয় জানান। সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে ইরানের সুপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, সেই সম্পর্কের ধারাবাহিকতায় সকল ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, ঢাকার সঙ্গে তেহরানের সহযোগিতা শক্তিশালী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্কের বিস্তার ঘটানো সম্ভব হলে তাতে দুদেশের জনগণই লাভবান হবে। সাক্ষাতে আগামী চার বছর প্রেসিডেন্ট রাইসির দায়িত্ব পালনের সময় বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ সরকার যদি চায় তাহলে আমরাও নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারব। আমাদের টার্গেট হওয়া উচিত 6 মাসের মধ্যে নিজস্ব ভ্যাকসিন তৈরি করা। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেছেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের গণমুখী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজ রাশিয়ার সহযোগিতা নিয়ে কিউবা এবং ইরান ভ্যাকসিন তৈরি করছে। বাংলাদেশ যদি চায় তাহলে আমরাও নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারব। আমাদের টার্গেট হওয়া উচিত 6 মাসের মধ্যে আমাদের নিজস্ব ভ্যাকসিন তৈরি করা। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণ বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ওয়েবিনারে এমন আশার কথা শোনান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, দেশে যেসব দক্ষ লোকজন আছেন তাদের দিয়ে ভ্যাকসিন তৈরি হবে, বক্তৃতা না দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। এই একটা কাজ করলেও প্রধানমন্ত্রী স্মরণীয় হয়ে থাকবেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, একটা ভ্যাকসিন তৈরি করতে $10 বেশি খরচ হয় না, তার জন্য ন্যূনতম 50 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। দেশে যারা ব্যবসায়ী আছেন তারা ইচ্ছে করলে 7 দিনের মধ্যে 50 কোটি টাকা জোগাড় করে দিতে পারেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণ বিশ্ববিদ্যালয়ের অনুবিজ্ঞানী অধ্যাপক ডাক্তার বিজন কুমার শীল। ডাক্তার বিজন কুমার বলেছেন, ডেল্টা ভাইরাসের সাথে ফ্লু ভাইরাসের যথেষ্ট মিল রয়েছে এবং এটি খুব দ্রুত সময়ের মধ্যেই ছড়ায়, ফলে পরিবারের কেউ আক্রান্ত হলে বাকি সবাই আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। এই ভাইরাসের ভয়াবহতা রোধে কেউ একজন আক্রান্ত হলে তার নিকটজন সবাইকেই পরীক্ষা করতে হবে, হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে। তিনি উল্লেখ করেন, নিয়মিত মাস্ক পরিধান এবং ভ্যাকসিন গ্রহণের কোনো বিকল্প নেই। আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেল্টা ভাইরাসের চিকিৎসার মতো ড্রাগস বিশ্বমানে বিদ্যমান আছে। এছাড়া জিঙ্কের সমন্বয়ে তৈরি ভিটামিন সি গ্রহণ করে ডেল্টা ভাইরাস প্রতিরোধ সম্ভব। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ ধরনের ভিটামিন উৎপাদন এবং বাজারজাতকরণে অনুমোদন দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। এদিকে সরকারের অসহায়ত্বের কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, হাসপাতালগুলোর কোথাও আইসিইউ বেড খালি নেই। কোভিড চিকিৎসায় বাংলাদেশে 17,000 সাধারণ বেড রয়েছে, তবে প্রায় সবগুলোই রোগীতে ভর্তি হয়ে গেছে, হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই। আজ রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চত্বরে কোভিড চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল উদ্বোধনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। জাহিদ মালিক জানান, হাসপাতালগুলোতে এখন করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও করতে হচ্ছে। ভারতের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে এবং বিজেপি সরকারের পতনের মধ্য দিয়ে এর শেষ হবে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, এটা শেষ হবে বিজেপি সরকারের পতন ঘটিয়ে। তৃণমূলের নেতৃত্বে মানুষের মহাজোটের সরকার যেদিন শপথ নেবে। আজ শনিবার বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূল নেতা নেত্রীরা আক্রান্ত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানানোর সময় তিনি ওই মন্তব্য করেন। আজ ত্রিপুরার ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা। পরিকল্পিতভাবে লরি দিয়ে গাড়ি আটকে বিজেপি হামলা চালিয়েছে বলে তৃণমূলের অভিযোগ। এ প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন,
মানুষের আসল বিপ্লব শুরু হয়েছে ত্রিপুরায়, আসল বিপ্লব শুরু হয়েছে, আসল বিপ্লব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, যেটা শেষ হবে বিজেপি সরকারের পতন ঘটিয়ে তৃণমূলের নেতৃত্বে মানুষের মহাজোটের সরকার যেদিন শপথ নেবে সেদিনকে নতুন ত্রিপুরা গঠনের কাজ আবার নতুন করে শুরু হবে। তীব্র নিন্দা করছি, আসল বিপ্লব শুরু হয়েছে, আসল বিপ্লব চলবে, আমাদের লক্ষ্য এবার ত্রিপুরা, যদি পারেন রুখে দেখান,
বলছিলেন কুণাল ঘোষ। তিনি আরো বলেন, ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই, বিজেপি জানে ওরা পরাজিত হতে চলেছে, মানুষ ওদের পাশে নেই, ওরা ভয় পাচ্ছে। ওরা প্রথমে আই প্যাকেজ জরিপকারীদের আটকালো, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরে আক্রমণ হলো, কিন্তু আজও কেউ গ্রেপ্তার হয়নি। দেবাংশু, সুদীপ, জয়াকে নির্মমভাবে মেরেছে, কেন মারবে এভাবে? ওখানে নিরাপত্তা বলে কিছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই, এভাবে তৃণমূলকে থামিয়ে রাখতে পারবে না, বিজেপি পরাজিত হতে চলেছে বলেও কুণাল ঘোষ মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ ও ভেটো ক্ষমতা লাভের যে চেষ্টা করছে তার বিরোধিতা করেছে ওয়াশিংটন। কোন মার্কিন কর্মকর্তার নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই বিরোধিতার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুতনিক। বার্তা সংস্থাটি জানিয়েছে, 2014 সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভের চেষ্টা শুরু করেন। স্পুতনিক জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প ভারতের এই আকাঙ্ক্ষার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তাতে আপত্তি রয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান সিনেট অধিবেশনে দেওয়া এক ভাষণে স্বীকার করেছেন, ডেমোক্র্যাট এবং রিপাবলিক উভয় দলেই ইরানের ব্যাপারে একই নীতি অনুসরণ করে চলেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান সিনেট অধিবেশনে দেয়া এক ভাষণে স্বীকার করেছেন, ডেমোক্র্যাট এবং রিপাবলিক উভয় দলই ইরানের ব্যাপারে একই নীতি অনুসরণ করে চলেছে। ইরানের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে ওই দুই দলের মধ্যে মতবিরোধের কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, ইরানের ব্যাপারে আমাদের সবার নীতি একই, কিন্তু কৌশল বা পদ্ধতিগত মতভিন্নতা রয়েছে। আমি মনে করি বর্তমান বাইডেন সরকারও ইরানের উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের নীতিতে বিশ্বাসী। ইরান বিষয়ক মার্কিন সরকারের বিশেষ প্রতিনিধি রবার্ট মলি সহ প্রেসিডেন্ট বাইডেন স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2020 সালের সেপ্টেম্বরে নির্বাচনী প্রচার চলাকালে দাবি করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে অনেক বড় ভুল করেছেন এবং ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী, কেননা এতে করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কিন্তু গত জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর জো বাইডেনও ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা অব্যাহত রেখে দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতিতে অটল রয়েছেন। কোন দেশ পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে সে বিষয়ে কিছু উল্লেখ না করে প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রেসিডেন্ট বাইডেন পরমাণু সমঝোতায় ফেরার জন্য অযৌক্তিক সব শর্ত জুড়ে দিয়েছেন। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে আনা এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বা কর্মতৎপরতা বন্ধের দাবি জানান। অথচ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইরান যদি পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলে তাহলে ওয়াশিংটনও এ সমঝোতায় ফিরে আসবে এবং ওয়াদা পূরণ করবে। অবাক ব্যাপার হচ্ছে বাইডেন প্রশাসন পরমাণু বিষয়ে এমন একটি সমঝোতার কথা বলছেন যা হবে অস্থায়ী। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক জোসেফ সেরিনচয়েন বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি বহাল রেখেছেন। এ অবস্থায় বাইডেন যতদিন পর্যন্ত না এ নীতি থেকে সরে আসবেন ততদিন পর্যন্ত পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন সম্ভব নয়। এদিকে প্রেসিডেন্ট বাইডেনের অযৌক্তিক নীতির বিপরীতে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর তা যাচাই বাছাই করেই ইরান যেদিন নিশ্চিত হবে যে সত্যিই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেদিনই কেবল ইরান পরমাণু সমঝোতায় ফিরে যাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা মহামারীর মধ্যেই প্রতিদিন
বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এবছর পয়লা জানুয়ারি থেকে 6 আগস্ট পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনা মহামারীর মধ্যেই প্রতিদিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এবছর পয়লা জানুয়ারি থেকে 6 আগস্ট পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। হাসপাতালগুলোর আইসিইউতেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী চলতি আগস্টের 7 দিনেই দেশে 1,661 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 204 জন। এদের মধ্যে 194 জনই ঢাকার আর বাইরের জেলার 10 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবছর পয়লা জানুয়ারি থেকে 7 আগস্ট পর্যন্ত 4,319 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন 3,312 জন। বর্তমানে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 397 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ভর্তি আছে 958 জন আর বাকি 39 জন ঢাকার বাইরে অন্য জেলায়। এদিকে রাজধানীতে মশা নিধন অভিযানে নেমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম নগরবাসীদের আহ্বান জানিয়েছিলেন সপ্তাহে একদিন শনিবার সকাল 10টায় অন্তত 10 মিনিটের জন্য যেন তারা নিজ নিজ বাসস্থান এবং কর্মস্থল পরিষ্কার করে মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে সহায়তা করেন। ঘোষণার পর আজ প্রথম শনিবার মেয়র আতিকুল ইসলাম নিজেই তার কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। এ সময় তিনি নগরবাসীদের আহ্বান জানিয়েছেন তারা যেন নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, সাদ কিংবা অন্য কোথাও যাতে 3 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন। এ সময় ডিএনসি মেয়র ঘোষণা দিয়েছেন সবার ঢাকা মোবাইল অ্যাপস ব্যবহার করে এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সবচেয়ে বেশি তথ্যবহুল ছবি সরবরাহকারীকে পুরস্কৃত করা হবে।
টোকাইরা যারা আছে আমি তাদেরকেও বলবো, অথবা যে কেউ যদি যেগুলোতে পানি জমে সেই পাত্রগুলা যদি আমাদের ওয়ার্ড কাউন্সিলের অফিসে নিয়ে আসে অথবা আমাদের আঞ্চলিক দপ্তরে নিয়ে আসে তাদেরকে আমরা পুরস্কৃত করব পয়সা দিয়ে, নগদ টাকা দিয়ে।
মেয়র আতিকুল ইসলাম বলেন সুস্থ পরিবেশের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। নগরবাসীর জন্য স্বাস্থ্য সেবা প্রসঙ্গে ডিএনসিসি মেয়র বলেন নাগরিকদের কল্যাণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 46টি নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা গিয়েছিলাম দক্ষিণ পূর্ব ইরানের দিকে। এখানকার বড় একটি প্রদেশ হল সিস্তান ও বেলুচিস্তান। এই প্রদেশটির আয়তন 1,81,578 বর্গ কিলোমিটার। নাম থেকে বোঝা যায় যে প্রদেশটি দুটি ভাগে বিভক্ত, একটি সিস্তান এবং অপরটি বেলুচিস্তান। এই প্রদেশের আবহাওয়া বেশিরভাগই শুষ্ক এবং গরম। তো যেহেতু দুটি ভাগে বিভক্ত প্রদেশটি, সেহেতু প্রথমে আমরা সিস্তানে যাব। এরই মধ্যে আমরা এই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, এখানকার হস্তশিল্প এবং সিস্তানের সংস্কৃতি সম্পর্কে খানিকটা আলোকপাত করেছি।
আজকের আসরে তারই ধারাবাহিকতায় আরও কিছু কথা বলার চেষ্টা করব। বিশেষজ্ঞ মহলের ধারণা, সিস্তানিরা ইরানের মূল অধিবাসী এবং আর্য বংশীয়। সিস্তানি কিংবা জাবুলি ভাষা ইরানের শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভাষাগুলোর অন্তর্ভুক্ত। প্রাচীন ফার্সি ভাষার বিখ্যাত যে 7টি লাহজে অর্থাৎ উচ্চারণভঙ্গি বা ডায়ালেক্ট ছিল, সিস্তানি ভাষা ছিল তাদের একটি। যাই হোক, আজও তাহলে আমরা সিস্তানি ঘুরে বেড়াবো, এখানকার পরিবেশ পরিস্থিতি ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে আরও একটু পরিচিত হবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
সিস্তানের জনগণ বিয়েকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। বিয়ের অনুষ্ঠানের জন্য তাদের বিশেষ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। পুরুষদের পাশাপাশি সিস্তানের মহিলারাও বিভিন্ন ক্ষেত্রে কর্মতৎপর। ঘর কন্যার বাইরে শিশু প্রতিপালন তো রয়েছেই, এমনকি কৃষিকাজ এবং পশুপালনের ক্ষেত্রেও তাদের ভূমিকা রয়েছে। সিস্তানি সমাজে তাই নারীদের বেশ সম্মান রয়েছে। সিস্তানি জনগণের মাঝে তালাক বিষয়টি বেশ ঘৃণিত। ব্যতিক্রম ছাড়া তালাকের ঘটনা এই সমাজে খুবই কম। সিস্তানে আবহাওয়াগত বেশ বৈচিত্র্য রয়েছে। প্রদেশের উত্তরের হামুন হ্রদ এবং সিস্তান অঞ্চলে সারা বছর জুড়েই ভ্রমণ পিপাসু এবং শৌখিন শিকারীরা যাওয়া আসা করে। হ্রদের মাঝখানে একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টির নাম হল খাজা পাহাড়। এই পাহাড়ের কোল ঘেঁষে যে প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করে তা যে কোনো মানুষকেই মুগ্ধ করবে।
এখানে আরও একটি মজার জিনিস রয়েছে, জিনিসটি অনেকটা নৌকার মতো। এটি সিস্তানের একান্তই নিজস্ব মানে স্থানীয় এক ধরনের নৌকা। এর নাম হল তুতান। হামুন হ্রদের বিশেষ বাঁশ দিয়ে এই বিশেষ ধরনের নৌকা তৈরি করা হয়। সিস্তান ভ্রমণের অন্যতম আকর্ষণ এই তুতান চালানো। পোড়া শহর এখানকার আরেকটি ঐতিহাসিক নিদর্শন। সিস্তান থেকে 67 কিলোমিটার দূরে প্রাদেশিক মূল শহর জাহেদানের দিকে যেতে পোড়া শহরটি পড়ে। পোড়া শহরটি খ্রিস্টপূর্ব 3200 থেকে 2200 সাল পর্যন্ত সিস্তানের রাজধানী ছিল। খ্রিস্টপূর্ব 2500 সালে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় শহর এবং তৎকালীন প্রাচ্য সভ্যতার কেন্দ্র। এই নিয়ে আমরা আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর। বিরতির পরও আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। সিস্তানের ঐতিহ্যবাহী নিদর্শন নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। এখানকার কিছু কিছু নিদর্শন এখনো অক্ষুণ্ণ রয়েছে। এ এলাকায় খনন কাজ চালিয়ে কিছু স্থাপত্য নিদর্শন এবং চতুর্ভুজ আকৃতির কিছু ভবনের অস্তিত্ব পাওয়া গেছে। এগুলো 6 থেকে 10 রুম বিশিষ্ট। রুমগুলো অবশ্য পৃথক পৃথক, ছোট ছোট দেয়াল দিয়ে একটি রুমকে অপরটি থেকে আলাদা করা হয়েছে। এছাড়া দরজা, জানালা, সিঁড়ি, ইট তৈরির চুল্লি, নকশা করা মাটির পাত্র, কাঠ, পাথর এবং স্টিলের বিচিত্র সামগ্রীও পোড়া শহর খনন করে পাওয়া গেছে। জাবুলের আরেকটি প্রাচীন নিদর্শন হল সাম দুর্গ। এই দুর্গটি জাহেদান থেকে 28 কিলোমিটার দূরত্বে জাবুলের দিকে যেতে পারে। দুর্গটির আকৃতি বিষম বাহু চতুর্ভুজের মতো বলে দেখতে খুব একটা সুন্দর বলা যাবে না।
কেল্লাটির দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিমে 386 মিটার এবং দক্ষিণ থেকে উত্তরে 296 মিটার। দুর্গটির দুইটি গেট, একটি উত্তরে আরেকটি দক্ষিণে। উভয় গেটেই পর্যবেক্ষণ টাওয়ার আছে। কেল্লায় অবশ্য 36টির মতো টাওয়ার রয়েছে। এগুলোর মধ্যে 9টি বেশ বড়, বাকিগুলো ছোট ছোট। সাম কেল্লাটি পার্থিয়ান রাজবংশের শাসনামলে তৈরি। খাজা পাহাড় এবং তার উপরে আবিষ্কৃত ধ্বংসাবশেষ সিস্তান অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এই পাহাড়টি একটি দ্বীপের মতো হামুন হ্রদের মাঝখানে অবস্থিত। পাহাড়ের উপরে অগ্নিমণ্ডপ এবং বড় বড় কক্ষ, অনেকগুলো ভবন দেখতে পাওয়া যায়। এসব ভবনে প্রাচীন প্লাস্টারিংয়ের কারুকাজ, দেয়ালচিত্র ইত্যাদি লক্ষণীয়। এ বিষয়ে আমরা আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর। বিরতির পরও আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। ঐতিহাসিক ভবন এবং ভবনের প্রাচীন প্লাস্টারিংয়ের কারুকাজ, দেয়ালচিত্র ইত্যাদি নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। অগ্নিমণ্ডপের স্থাপত্যকাল খ্রিস্টীয় প্রথম শতাব্দীর বলে মনে করা হয়, আর আশপাশের ধ্বংসাবশেষগুলোকে আশকানি এবং সাসানি যুগের বলে ধরা হয়। ঐতিহাসিক এসব নিদর্শনের বাইরে যে জিনিসটি সিস্তানের একান্ত নিজস্ব সম্পদ বলে বিবেচিত তা হল এখানকার স্থানীয় গণসংগীত। এসব সংগীত সিস্তানের স্থানীয় কবিদের নিজস্ব রচনা। শহর কিংবা গ্রামের জনগণের মধ্যে এগুলোর ব্যাপক প্রচলন রয়েছে। এসব গান সুন্দর তো বটেই, এছাড়াও যে গুণটির কারণে এই সংগীতগুলোর এত মর্যাদা তা হল এসব গানের অন্তর্নিহিত তথ্য।
গানের কথায় তৎকালীন জনজীবনের চিত্র, আধ্যাত্মিকতা ইত্যাদি ফুটে উঠেছে খুব সুন্দরভাবে, ফলে প্রতিটি গানই যেন তৎকালীন ইতিহাসের প্রামাণ্য তথ্য। সহজ সরল এই গানগুলোর সংখ্যা এত বেশি যে এ আসরে সেগুলোর উল্লেখ সম্ভব নয়। গানের ভেতরে সিস্তানের নদী, প্রকৃতি, শহর, গ্রাম প্রভৃতির নামেরও বর্ণনা পাওয়া যায়, যেমন হিরমান্দ নদী। প্রাণ সঞ্জীবনী প্রবহমান এই নদীর কথা যেমন সঙ্গীতে আছে, তেমনি আছে জনগণের বিভিন্ন পেশার কথাও। তো শ্রোতা বন্ধুরা, কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 7 আগস্ট শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু আজ থেকে ইত্তেফাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের প্রথম আলো। নানা আলোচনা, পরিমণিদের মামলা ডিবি থেকে সিআইডিতে, মানব জমিন। অভিনেত্রী ও মডেল গ্রেপ্তার, নজরদারিতে 21, আতঙ্কে ঘুম হারাম বহু প্রভাবশালীর। যুগান্তর, 23 কথিত নেতা গ্রেপ্তার হতে পারেন যে কোনো সময়ে, গোয়েন্দা তালিকায় শতাধিক, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, এখন পর্যন্ত 50 কোটি কোভিড টিকা দেয়া হয়েছে টুইট করে জানালেন প্রধানমন্ত্রী মোদী আনন্দবাজার পত্রিকা। কৃষক আন্দোলনের সমর্থনে একজোট বিরোধীরা যন্তর মন্তরে বিক্ষোভ রাহুল সহ অবিজেপি সাংসদরা। সংবাদ প্রতিদিন। ত্রিপুরায় ভয় পেয়েছে বিজেপি, সভাতেই স্বীকার করেছে দুর্বলতা, মন্তব্য কুণালের। আজকাল
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। করোনা সম্পর্কিত খবর। সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু আজ, এটি ইত্তেফাকের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, সারা দেশের ইউনিয়ন পর্যায়ে আজ শনিবার 7 আগস্ট থেকে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। আগামী 12 আগস্ট পর্যন্ত সারা দেশে ক্যাম্পেইন চালিয়ে 32 লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। মানবজমিনের শিরোনাম, অ্যাম্বুলেন্সেই এক করোনা রোগীর জীবন মৃত্যুর লড়াই। আর প্রথম আলোর শিরোনাম, যশোরে 35% মানুষের শরীরে অ্যান্টিবডি, বলছে গবেষণা। খবরটিতে লেখা হয়েছে, যশোরের 35% মানুষের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের গবেষক দল গবেষণা করে গতকাল এই তথ্য প্রকাশ করেছে। এর অর্থ হল 35% মানুষ কোনো না কোনোভাবে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত বা এ ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন।
ডেঙ্গুর লাল বার্তা, রোগী বাড়ছে জ্যামিতিক হারে, একটি মানবজমিনের শিরোনাম। যুগান্তর লিখেছে, করোনায় ডেঙ্গি সংক্রমণ মহামারী পর্যায়ে গত বছরের তুলনায় বেড়েছে 81 গুণ। এসব খবরে লেখা হয়েছে, করোনায় চলছে মৃত্যুর মিছিল, চারদিকে প্রিয়জন হারানোর কষ্ট ও শোক। ঠিক সেই সময় নতুন করে হানা দিচ্ছে ডেঙ্গু, হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়, প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। সরকারি হিসেবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় 4000, এর মধ্যে গত মাসে 2286 জন চিকিৎসা নিয়েছেন। চলতি মাসের প্রথম 5 দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 1243 জন। আছে মর্মান্তিক মৃত্যুর খবরও। 2020 সালের জুন ও জুলাই মাসের তুলনায় চলতি বছরের গত 2 মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় 8 গুণ। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। এ অবস্থায় ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা।
ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী অভিযান, তদন্তই শেষ হয়নি অর্ধেক মামলার। যুগান্তরের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী অভিযানের 2 বছর পূর্তি হচ্ছে আগামী সেপ্টেম্বরে, কিন্তু প্রভাবশালীদের বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলাগুলোর অর্ধেকেরই তদন্ত কার্যক্রম শেষ হয়নি। বাকি অর্ধেক মামলায় চার্জশিট দেওয়া হলেও করোনা মহামারীতে সেগুলোর বিচার কার্যক্রম অনেকটা ঝুলে আছে। এদিকে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সার্বিকভাবে দীর্ঘ সময়েও তদন্ত শেষ করতে না পারায় তদন্ত সংস্থার দক্ষতার ঘাটতি প্রতীয়মান হয়।
নানা আলোচনায় ডিবি থেকে পরিমণিদের মামলা সিআইডিতে। মানবজমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরিমণির কাছ থেকে পাওয়া কিছু তথ্য যাচাইয়ের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে দেয়া হয়। প্রয়োজন হলে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে পরিমণিকে নিয়ে নতুন করে নানা আলোচনা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রথমে ডিবিতে স্থানান্তর করা হয়, পরে মামলাটি সহ 7টি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে হস্তান্তর করা হয়েছে। যুগান্তর শিরোনাম করেছে, অভিনেত্রী ও মডেল গ্রেপ্তার নজরদারিতে 21, আতঙ্কে ঘুম হারাম বহু প্রভাবশালীর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। প্রথম আলো সহ প্রায় সব দৈনিকে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে এ সম্পর্কিত খবর। খবরটিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ পর্যন্ত রেকর্ড গড়েই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছে 10 রানে। আর এই জয়ে 5 টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর মাহমুদুল্লাহ বলেন, সাহস নিয়ে বোলিং করতে বলেছিলেন সাকিব। এটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড বলেন, বাংলাদেশ সত্যি অসাধারণ খেলেছে, তাদের বোলাররা দুর্দান্ত।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কৃষক আন্দোলনের সমর্থনে একজোট বিরোধীরা যন্তর মন্তরে বিক্ষোভ রাহুল সহ অবিজেপি সাংসদদের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার দিল্লির যন্তর মন্তরে গিয়ে কৃষকদের পাশে দাঁড়ালো বিরোধীরা। রাহুল গান্ধীর নেতৃত্বে গতকাল যন্তর মন্তরে কৃষকদের আয়োজন করা কিষাণ সংসদে হাজির হয় বিরোধী সাংসদদের একটি প্রতিনিধি দল। কেন্দ্রের পাশ করানো 3টি কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে প্রায় 8 মাস ধরে বিক্ষোভ চলছে। অথচ কৃষি আইন প্রত্যাহার বা কৃষক সমস্যা মেটানোর ব্যাপারে এক চুলও এগোতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার।
রাজনৈতিক খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম, বিধানসভা ভোটে ভরাডুবির পেছনে কৌশলগত ভুল, কেন্দ্রীয় কমিটির নিশানায় বাংলা সিপিএম। খবরটিতে লেখা হয়েছে, বিধানসভা ভোটে রাজ্যে শূন্য হয়ে যাওয়ার পর দলের কেন্দ্রীয় কমিটিতে অগ্নিবর্ষণের মুখে পড়ল বাংলার সিপিএম। নির্বাচনী কৌশলে ভুল পথেই হেঁটেই বাংলায় বামেদের ভরাডুবি হয়েছে, এই অভিযোগে সরব হলেন কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যের নেতারা। অন্যদিকে সংবাদ প্রতিদিনের রাজনীতির অপর এক খবরের শিরোনাম, উপনির্বাচনে জিতবে বিজেপি, তৃণমূল নেতা মুকুলের মন্তব্যে ফের শোরগোল। কিন্তু কেন এমন কথা বললেন মুকুল রায়?
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা কারবালা 5 অভিযানের মূল সংঘর্ষ নিয়ে কথা বলেছি। আজ আমরা ওই অভিযানের অর্জন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে আরও আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত আসরে আমরা ইরাকের বসরা নগরীর পূর্বে ইরাকি সেনাবাহিনীর সবচেয়ে দুর্ভেদ্য প্রতিরক্ষা বুকের উপর ইরানি যোদ্ধাদের নজিরবিহীন হামলা নিয়ে কথা বলেছি। ইরাকের অভ্যন্তরে ইরান যেসব অভিযান চালিয়েছে, কারবালা 5 নামের ওই অভিযান ছিল সেগুলোর অন্যতম। ইরানি যোদ্ধাদের মুখোমুখি আক্রমণের মুখে বসরা নগরী পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এই অভিযানের পরিকল্পনা করেছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC, এবং এই ঘটনায় এই বাহিনীর উচ্চ মাত্রার সামরিক সক্ষমতার প্রমাণ পাওয়া যায়। ইরাকি বাহিনীকে হতচকিত করে দিয়ে ইরানি যোদ্ধাদের এই অভিযান শুরু হয়।
কারবালা 5 অভিযানে আরও প্রমাণ হয়েছিল, জটিল ও কঠিন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ও শত্রু সেনাদের প্রতিরক্ষা ব্যূহ তছনছ করে দেওয়ার ক্ষমতা IRGC-র রয়েছে। এই অভিযানে ইরাকের 150 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা ইরানি যোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। কারবালা পাঁচ অভিযানে ইরাকের ৪০ জন পদস্থ সেনা কর্মকর্তা ও ৪০ জন মধ্যম সারির কর্মকর্তা সহ ২৬৫৫ জন সেনা ইরানের হাতে বন্দী হয়। ইরানের হামলায় ইরাকের ৫৫টি ব্রিগেডের ক্ষতি হয়। ৮৭০টি ট্যাঙ্ক, ১৮০টি ফিল্ড কামান ও ১০০০ গাড়ি ধ্বংস হয়। প্রায় ৯০,০০০ ইরাকি সেনা হতাহত হয় এবং ৩০টি বিমান ও ৭টি হেলিকপ্টার ধ্বংস হয়। ৪৫ দিনের লড়াইয়ের পর আর কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন যাতে হতে না হয় সেজন্য যুদ্ধ থেকে ইরাকি বাহিনী নিজেদের গুটিয়ে নেয়। কারবালা পাঁচ অভিযানের ফলে ইরাকের ২৩০টি ট্যাঙ্ক, ২০টি কামান, ২০০টি গাড়ি গনিমতের মাল হিসেবে গ্রহণ করে ইরান।
কারবালা পাঁচ অভিযান ছিল ইরাক ইরান ৮ বছরের যুদ্ধে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ এবং এই অভিযানে প্রায় ১২,০০০ ইরানি যোদ্ধা শহীদ ও অপর প্রায় ১৫,০০০ জন আহত হয়েছিলেন। ১৯৮৬ সাল ছিল ইরাক ইরান যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী বৎসর। ওই বৎসর ইরানের বেসামরিক নাগরিক ও যোদ্ধা মিলে প্রায় ৪০,০০০ মানুষ শাহাদত বরণ করেন। ওই অভিযানে আইআরজিসির নানা স্তরের অফিসার সহ প্রায় ৩৫০ সেনা কমান্ডার শহীদ হন। এসব অকুতোভয় যোদ্ধার মধ্যে ছিলেন মেজর জেনারেল হোসেন খাররাজি, ইয়াদুল্লাহ কোখলোর, ইসমাইল দাকায়েকি, হাশেম এতেমাদি, হাজি কাসেম মীর হোসেনি, মোহাম্মদ ফোরমান্দি সহ আরও অনেক কমান্ডার।
কারবালা পাঁচ অভিযান শুরুর আগে শহীদ মেজর জেনারেল খাররাজি এক বৈঠকে সব ইরানি কমান্ডারের কাছ থেকে এই শপথ নেন যে তারা প্রয়োজনে মৃত্যুকে আলিঙ্গন করবেন কিন্তু যুদ্ধক্ষেত্রে এক পাও পিছু হটবেন না। তিনি বলেন যাদের শহীদ হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই তারা যেন এই অভিযানে অংশ না নেয় কারণ এতে অনেক বেশি মানুষ মারা পড়বে এবং এর সঙ্গে অতীতের অন্য কোনো অভিযানের মিল থাকবে না। অভিযান শুরু হওয়ার পর জেনারেল খাররাজির ডিভিশনটি ইরাকি বাহিনীর বড় ধরনের ক্ষতি করে শত্রু সীমান্তের অনেকখানি ভেতরে চলে যায়। রণকৌশলে সিদ্ধহস্ত হওয়া ছাড়াও হোসেন খাররাজির সাহসিকতাও ছিল নজিরবিহীন। আগের একটি অভিযানে একটি হাত হারিয়ে তিনি বিকলাঙ্গ হয়ে যান কিন্তু বাকি একটি হাত নিয়ে তিনি ইরাক ইরান যুদ্ধের বেশ কয়েকটি অভিযানে বিরচিত যুদ্ধ করেন এবং কখনোই নিজের দুর্বলতা প্রদর্শন করেননি।
কারবালা পাঁচ অভিযানের পর ১৯৮৬ সালের ৯ এপ্রিল কারবালা ৮ অভিযান চালায় ইরান। পাঁচ দিন ব্যাপী এই অভিযানেরও সম্মুখ যুদ্ধ ছিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ওই অভিযানে শত্রু সেনাদের ৬০টি ট্যাঙ্ক এবং সাজোয়া যান সহ তাদের অসংখ্য অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়ে যায়। এ সময় আগ্রাসী ইরাকি বাহিনীর ৫,০০০এরও বেশি সেনা হতাহত হয় এবং ইরানি যোদ্ধারা বিপুল পরিমাণ গনিমতের মাল হস্তগত করেন। ইরাকের সাদ্দাম সরকারের প্রতি আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সার্বিক পৃষ্ঠপোষকতা সত্ত্বেও বসরানগরীর পূর্বাঞ্চলে চালানো এসব অভিযানে ইরানের অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের ভাবমর্যাদা উজ্জ্বল করে। কারবালা পাঁচ অভিযানে ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাকের সাদ্দাম সরকারকে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করে ৫৯৫ নম্বর প্রস্তাব অনুমোদন করে।
কারবালা পাঁচ অভিযানে বসরানগরীর পতন অনেকাংশে অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। পশ্চিমা অনেক বিশ্লেষক এই মন্তব্য করেছিলেন যে ইরান তাৎক্ষণিকভাবে আরেকটি বড় অভিযান চালাতে পারলেই ইরাকি বাহিনীর প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং ইরান এই যুদ্ধে বিজয়ের বেশে ঘরে ফিরবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের যেসব বিশ্লেষক যুদ্ধের গোটা সময়টাকে ইরানের যে কোনো অর্জনকে খাটো করে দেখে এসেছিলেন তারাও এবার ইরানের বিজয়কে অত্যাসন্ন বলে ভাবতে শুরু করেন। সাদ্দামের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার জন্য এই যুদ্ধে ইরানের বিজয় মেনে নেওয়া সম্ভব ছিল না। এ কারণে ইরানের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য মার্কিন সরকার সাদ্দামের প্রতি সহযোগিতা বাড়িয়ে দেয়। কারবালা পাঁচ অভিযানে আরেকটি বিষয় প্রমাণিত হয়, তা হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতা ছাড়া ইরাকি বাহিনীর পক্ষে যুদ্ধ করাই সম্ভব নয়।
অবশ্য এই অভিযানে বড় ধরনের সাফল্য অর্জিত হলেও ইরান যে লক্ষ্য নিয়ে এটি শুরু করেছিল তা অর্জিত হয়নি। ইরান এই অভিযানে ইরাকি বাহিনীর বড় রকমের ক্ষতি করে যুদ্ধের ইতি টানতে চেয়েছিল, যা সম্ভব হয়নি। এই অভিযানে ইরান যে বিষয়টি উপলব্ধি করে তা হল দক্ষিণাঞ্চল দিয়ে ইরাকের বিরুদ্ধে আর কোনো বড় অভিযান চালানো যাবে না। এ কারণে এর পরের দুটি অভিযান চালানো হয় পশ্চিম সীমান্ত দিয়ে। ইরানি যোদ্ধারা যখন বাইতুল মুকাদ্দাস ২ এবং ওয়াল ফজর ১০ নামের ওই দুই অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইরাকের সহযোগী আমেরিকা পারস্য উপসাগরে নয়া খেলায় মেতে ওঠে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নও সাদ্দামকে সম্ভাব্য পরাজয়ের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে বাগদাদকে S-12 ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয়।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক আসরের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা এ সম্পর্কে আরও আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদে ইসরায়েলের একটি তেল ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করে তেল আবিব সহ পশ্চিমা দেশগুলো যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘে প্রতিবাদ জানিয়েছে ইরান। নতুন প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির অধীনে ইসলামী প্রজাতন্ত্র ইরান আর্থ সামাজিক ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করবে বলে মন্তব্য করেছে চীন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার জন্য ব্রাজিলকে প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলকে মোকাবেলার সফল মডেল হল হিজবুল্লাহ। শেখ নাইম কাসিমের সঙ্গে বৈঠকে বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট, বিদেশি সেনাদের পারস্য উপসাগরীয় অঞ্চলে কোনো ঠাঁই নেই, বলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। বাংলাদেশ সরকার চাইলে আমরাও করোনা ভ্যাকসিন তৈরি করতে পারি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ঘোষণা। এবং ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে, বিজেপি সরকারের পতনের মধ্য দিয়ে এর শেষ হবে, তৃণমূল সাধারণ সম্পাদকের মন্তব্য। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।